بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا وعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرب ابن آدم السجدة فسجد اتزل الشيطان يبكي يقول يا ويلتا أمر ابن آدم بالسجود فسجد فله الجنة وأمرت بالسجود فأبيت فللنار رواه المسلم كتاب الصلاة প্রশংসা একমাত্র এই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই জুমার মসজিদে আসতে পেরেছি, কোরআন ও সহি হাদিসের দুটি কথা শোনার জন্য বসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, কোরআন ও সহি হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিল মুজদিমিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিকভাবে আলোচনা চলছিল সহি হাদিস বিশ্লেষণ পূর্বক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এ পর্যন্ত তিনটি পর্ব আলোচনা করা হয়েছে, আজকে তার চতুর্থ পর্ব। ইনশাআল্লাহ আজকের চতুর্থ পর্ব আলোচনা করার প্রয়াস পাব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা হাজ 22 নম্বর সূরা 77 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। হে ইমানদারগণ, ওয়ারকাউ রুকু করো, ওয়াসজুদু সেজদা করো। তাহলে বোঝা গেল আল্লাহ রুকু এবং সেজদা করতে আদেশ করছেন। আমরা এ যাবৎ শুনে এসেছি সালাতের ভিতরে সাতটি ফরজ আছে, তার মধ্যে রুকু এবং সেজদা করা দুটি ফরজ। কেন আল্লাহ বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, তুমি রুকু করো, সেজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, এবং তোমার প্রতিপালকের ইবাদত করো। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মধ্যে ফাঁক নাই। আল্লাহ বলছেন রুকু করো, সেজদা করো, ওয়াবুদু ইবাদত করো তোমার প্রতিপালকের, ওয়াফআলুল খায়র সৎকর্ম করো। কি বুঝলেন? সৎকর্ম করো, যতটুকু আমল করবা তা যেন কোরআন ও সহি হাদিসের সাচের হালা পদ্ধতিতে হয়। আমল যেন কোরআন ও সহি হাদিসের পদ্ধতিতে হয়, এজন্য খয়র শব্দ ব্যবহার করলেন আল্লাহ। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। বিভিন্ন তাফসীর কারকগণ একটি ব্যাখ্যা বলেছেন আয়াতটিতে, সবাই একটি ব্যাখ্যা বলতে চেয়েছেন, আমালুন কাসিরুন আল্লাহ বললেন না, অধিক আমল করো তা বললেন না, 100 রাকাত সলাতে আলফিয়া শবে বরাতের রাত্রি পড়ে তুমি আমার জন্য ইবাদত করো আল্লাহ কথা বললেন না, আল্লাহ বললেন না যে তুমি যত খুশি তত ইবাদত করো, না বললেন যতটুকু করবে সেটা যেন সহি শুদ্ধ হয়, কোরআন ও সহি হাদিসের সাথে ডালা পদ্ধতিতে হয়, তোমার কিয়াম কুরুত সুজুদ রুকু যেন ঠিক হয়। আমরা ভাড়াটে মুন্সিদে তারাবির নামাজ পড়ি, তারাবির সালাত ভাড়াটে মুন্সিদে পড়ি, ভাড়াটে মুন্সি যদি একটু আসতে পারে, জি আমাকে পড়াইলে আমিও ভাড়াটে মুন্সি, আবার অন্য কেউ মাইন্ড করবেন না, আমাকে দিয়ে পড়াইলে আমিও ভাড়াটে মুন্সি, আমি যখন একটু বলবো তারাবির সালাত নফল সালাত পড়লে সওয়াব আছে, না পড়লে গোনা নাই, রোজার সয়া সিয়ামেরও কোনো ক্ষতি হয় না, তাহলে যদি সলাপটা পরে নিতে একটু ভালো করে পড়েন, একটু আমি দিনে সুস্থে পড়ি, দেখবেন দুই দিন লোক পাওয়া যাবে, তারপরে আর লোক পাওয়া যাবে না, না পাওয়া গেল তাতে আফসোস নাই, কিন্তু এই যে দুই কাতার লোক আছে, এরা আবার সমাজের নেতা খেতা, এরা আবার মসজিদের কমিটির সেক্রেটারি, এরা বলবে হুজুর কে বলেছে আপনাকে এত আস্তে আস্তে সলাত আদায় করতে, জোরে জোরে পারেন না, দেখেন না যে গরমের দিন গাও ঘেমে যায়। আমাদের মণিপুরে একটা মসজিদ আছে হেলাদি জামে মসজিদ, তো এই মসজিদের ভিতরে সারা মাস মসজিদের কি অবস্থা হইল না হইল কেউ খেয়াল করে না, রমজান মাস চলে আসার সঙ্গে সঙ্গে বাজারের জেনারেটরে খবর দিয়ে দেয় যে এই সারা মাস পুরো মসজিদের টান চলবে, কি বুঝলেন, একটু আরাম করে ইবাদত করবে আর একটু তাড়াহুড়া করে ইবাদত করে খুব সহজেই পার পেতে চায়। আল্লাহ বলছেন জিনা তোমার ওই আমল কবুল হবে না, তোমার ফরজ সালাত আদায় করতেই হবে, তুমি যেভাবেই জোরাতালি দিয়েই করো না কেন এটা তোমাকে আদায় করতেই হবে, না করলে তোমার খবর আছে, কিন্তু অন্যান্য সালাত গুলো তুমি অত্যাগী ওয়াজহাল্লা আল্লাহর সন্তুষ্টির বিধানের জন্য যদি তুমি সালাত আদায় করো তাহলে এত তাড়াহুড়া করছো কেন, এজন্য আল্লাহ বলছেন অল খায়র আফআলুল খায়র, আমল করো কাজ করো তবে সেটা যেন ভালো হয় সুন্দর হয়, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বলছি যাতে তোমরা কল্যাণকামী হতে পারো, যাতে তোমরা সাকসেসফুল হতে পারো। আল্লাহ বলছেন রুকু করো সেজদা করো তোমার প্রতিপালকের ইবাদত করো, তারপরে ভালো আমল করো, তারপরে তাদখুলুল জান্নাত রব্বাকুম, তোমাদের প্রতিপালকের জান্নাতে ঢুকো। শোনেন, সেজদার কারণে মানুষ জান্নাতি, সেজদা না করার কারণে জাহান্নামী, একটি সেজদা অমান্য করার কারণে ইবলিস চিরস্থায়ী জাহান্নাম ঘোষিত হয়েছে তার জন্য, আর মানব জাতির প্রধানতম শত্রুতে পরিণত হয়ে গেছে, শুধুমাত্র সেজদা করে নাই, সেজদা সে ঠিকই করত কিন্তু আল্লাহর যেভাবে করতে বলেছিল করে নাই, আল্লাহর অর্ডার ফলো করে নাই, সেজদা তো অনেকেই করে কিন্তু আল্লাহ এবং তার রাসূল যেভাবে করেছেন সেভাবে কি করে, জি আমি বলতে চাচ্ছি যদি আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে সেজদাটা না হয় তাহলে সারা জীবন সেজদা করেও সেজদার মূল্য হবে না। এবার আসুন সহিহ মুসলিম 81 নম্বর হাদিস, মিশকাতের সালাত অধ্যায় 895 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা করাব ইবনু আদম আদম আসসুজুদে, যখন আদম জাতি কোরআন তেলাওয়াত করে, আর এই কোরআন তেলাওয়াত করতে যে যখন সেজদার আয়াত চলে আসে, ফাসা জাদা, অতঃপর সঙ্গে সঙ্গে তারা সেজদা করে, কোরআনে যখন সেজদার আয়াত চলে আসলো তখন সঙ্গে সঙ্গে সেজদা করে নিল, এই সেজদা করা দেখে ইবলিসের এতই খারাপ লাগে, ইতাজিলুশ শয়তান ইয়াবকি, ইবলিস তখন সাথে সাথে দূরে সরে যায় আর রুমাল দিয়ে নিজের মুখটা ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শুধু কেঁদেই সে সন্তুষ্ট হয় না, ও তাকুল বলতে থাকে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, উমিরা ইবনু আদম বিসুজুদে ফাসাজাদা, আদম জাতিকে অর্ডার করা হলো আর আদম জাতি সাথে সাথে সেজদা করলো, ফালাহুল জান্না, আর এই সেজদা করার কারণে তার জন্য রয়েছে জান্নাত। অথচ শয়তান বলছে, ও উমির তু বিসুজুদে, আমিও সেজদা করার জন্য আদিষ্ট হয়েছিলাম, আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা করতে বলেছিলেন, ফাআবাইতু, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করেছি, অমান্য করেছি, আমি আল্লাহ তাআলার অর্ডার না মানার কারণে আমি সেজদা করলাম না, ফালিন নার, তাই তো আমার জন্য জাহান্নাম। শয়তান বলছে, তাই তো আমার জন্য জাহান্নাম, কারণ আমি আল্লাহর অর্ডারকে ফলো করি নাই, অর্ডার না ফলো করার কারণে আমার জন্য জাহান্নাম রয়েছে। অতএব সেজদা করো, রুকু করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুল যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। শুনুন, সালাতে হিনজাব নামে একটা শয়তান এসে আপনাকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ রসুল বলছেন, যখন এই খিনজাব নামক শয়তান এসে তোমাকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে, ফাস্তাইজ বিল্লাহ, তুমি আল্লাহর শরণে ধাবিত হও। কি করতে হবে তখন? কারো যদি সলাতে মনে করেন যে শয়তান এসে ডিস্টার্ব করছে, চরম ডিস্টার্ব করে, শয়তান কিন্তু চরম ডিস্টার্ব করে, আপনাদের কি করে কি করে কিনা আমি জানি না, আপনারা ভালো মানুষ, কিন্তু আমার খুব করে, আমার চরম ভাবে করে শয়তান, এই জন্যে আমি সহজ ইমামতির কাপ দাঁড়াইতে চাই না, যে গাড়িটা চালাইতে গিয়ে যদি আমি ডাইরেক্টলি অ্যাক্সিডেন্ট করে দেই, কারণ বিরাট দায়িত্ব ইমামতির দায়িত্ব, আরে আপনি তো একা কি ভুল করলেন, আপনি একার গোনা একা নিলেন, কিন্তু ইমাম যদি ভুল করে সমস্ত মুক্তাদির গোনা তার ঘাড়ে বর্তাবে। ইমাম মানে নেতা, ইমাম মানে মসজিদ ঝাড়ুদান নয়, ইমাম মানে টয়লেটের পানি দেওয়ার জন্য ইমাম নয়। অথচ আজকের বাংলাদেশ ইমামদেরকে এই কাজই করানো হচ্ছে, আর যারা ইমামের দায়িত্ব পালন করছে তারা তো দায়িত্ব পালন করতে পারছে না, পারছে না, পুরো দেশটাকে ডুবিয়ে মারছে। এই জন্য বলি ইমামের দায়িত্ব বড় কঠিন। বলতেছিলাম, যখন খিনজাব নামক শয়তান এসে যাবে, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে শরণ, আল্লাহর শরণের দিকে ধাবিত হন, বলুন আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম, এই বলে বাম দিকে থুথু মারেন, আবার পাশের মুসল্লির গায়ে থুথু মারেন না, বলেন যে হাদিসে পাইছি থুথু মারার কথা, তো থুথু মারবো, থুথু মারেন, আপনার গায়ে পর্যন্তই যেন সীমাবদ্ধ হয়, আর একজন মুসল্লির গায়ে যেন না লাগে, তাহলে কিন্তু আপনি সীমা লঙ্ঘন করবেন, তাহলে আপনার শয়তান সরে যাবে। এই রাবি বলছে যে আমি এরকম করেছিলাম আর শয়তান আমার কাছ থেকে সরে গিয়েছে, আলহামদুলিল্লাহ আমি এরকম করেছিলাম শয়তান সরে গেছে, বিশ্বাস করেন তো, ইনশাআল্লাহ শয়তান সরে যাবে, এর পরেও শয়তান আপনাকে ছাড়বে না, কারণ আপনাকে কেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তো শয়তান ছাড়ে নাই, যদি তাই ছাড়তো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত সালাত করে বলতো আমি চার রাকাতই পড়ছি, এ কথা কেন বলবেন, দুই রাকাত চার রাকাত বিশিষ্ট সালাত দুই রাকাত পরে আল্লাহ রসুল খুব রাগ করে বসে গেল, সাহাবীরা বলতেছে আল্লাহ রসুল সালাত কি কসর করা হয়েছে নাকি আপনি ভুলে গেছেন, কসরও করা হয়নি আমি ভুলেও যাইনি, তার মানে রাসুলের জানাই নাই যে সে দুই রাকাত সালাত পরে বসে গেছে, তিনি মনে করছেন যে আমি চার রাকাতই পড়েছি। তবে একটা লোক আছে, যেই লোকটাকে শয়তান ওসওয়াসাত দূরে থাক, ওই লোকটা যেই পদ্মে হাঁটে শয়তান ও পদ্মে হাঁটে না, তার নাম কি, হযরতে উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে তার এত বড় একটা মর্যাদা আছে, কিন্তু নবী বলছেন যে আমাকেও শয়তান ডিস্টার্ব করে কি করলো, একবার পাঁচ ওয়াক্ত পাঁচ রাকাত পড়াইলো আর একবার দুই রাকাত পড়াইলো, হাদিস আছে না সহিহ বুখারীতে 360, আপনি সাহিহ কাজীউল হক এক থেকে দশম খণ্ড দেখে নেবেন, আমি সামনে সপ্তাহে এটা বর্ণনা করব অবশ্য। তো সেখানে রসুল বলছেন যে আমাকেও ডিস্টার্ব করেছে শয়তান, যদি এটা শয়তান করে কি করবে, কি করবে, সালাম ফিরানোর আগে ডান দিকে নাকি ডান দিকে একটা সালাম ফিরাবে। রাসুলের বিরোধিতা করাই আসলে তাদের উদ্দেশ্য। রাসুল বলছেন যে দুই রাকাত দুটি সেজদা দিবা, সে বৈঠক শেষ করে অথবা বৈঠকের আগে, সালাম ফিরানোর আগে অথবা সালাম ফিরানোর পরে দুটি কি করবে সেজদা দিবে, দিয়ে তারপরে তুমি ডানে বামে সালাম ফিরাবে। ওরা বদমাইশরা কি করছে, ওরা বদমাইশরা বলতেছে যে না একটু বিরোধিতা করে নিতে হয়, ডান দিকে একটা সালাম ফিরায় নাই। আমি আজকে চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত একটা জাল হাদিস ও প্রমাণ স্বরূপ দেখাতে পারবে না যে ডান দিকে সালাম ফিরিয়ে তারপরে সাহসিজদা দিতে হবে, জি না, কোনো দিন পারবে না। অথচ তাদের রাসুলের বিরোধিতা করাই আসলে উদ্দেশ্য। এখন শুনুন, দুই রাকাত আপনার যদি ভুল হয়ে যায় তাহলে যদি দুই রাকাত পরে বসেন তাহলে আরো দুই রাকাত পরে দুইটা সেজদা দিয়ে তাসাউত পরে সবকিছু পরে আপনি দুটি সেজদা দিয়ে আবার সালাম ফিরাই দিবেন, পরের বার আবার তাসাউত পাঠ করতে হবে, অন্যান্য পাঠ করতে হবে মর্মে যে হাদিসটা বর্ণিত হয়েছে, হাদিসটা জয়ীফ, জয়ীফ হাদিসে আমল করা চলবে না, কারণ এটা রাসুলের হাদিস নয়। তবে আপনি যদি সালাম ফিরাইয়ে দেন, মুক্তাদিরা স্মরণ করায় দিলে এক রাকাত বা দুই রাকাত যাই ফেল করছেন করে নিলেন, এরপরে আপনি ওটা পড়ে নেওয়ার পরে আবার দুই দুই দিকে সালাম ফিরিয়ে দিবেন, অথবা মধ্যখানের বৈঠকটায় বসা হয়নি, এটা ওয়াজিব, এটা যদি তরক হয়ে যায় এটা পুনরায় আদায় করতে হয় না, ওটা চলে গেছে, শুধু সহসিজদা দিয়ে নেবেন। এই যে আদম, এবার শয়তান বলছে আমি এত চেষ্টা করলাম আদম জাতিকে সালাতে ভুল করায় দিব, সেজদা যাতে কম হয় এই চেষ্টা আমি করবো, আদম জাতি আরো দুইটা সেজদা মেরে দিল, বিরাট সমস্যা। আমি চেষ্টা করলাম যে সেজদা কমায় দিব, এখন দেখি যে আরো বেশি করে সেজদা করতেছে, তখন ও ফুপায় ফুপায় কাঁদে আর বলে ইয়া ওয়াল্লাহ তাহাই আফসোস। উমিরা ইবনে আদম, আদম জাতিকে সেজদা করা অর্ডার করা হলো, আদেশ করা হলো, ফাসা দাদা সে ব্যক্তি সেজদা করলো, আমাকেও সেজদা করা অর্ডার করা হয়েছে কিন্তু আমি সেজদা করতে পারি নাই। আদম জাতি সেজদা করলো, ফালাহুল জান্নাত, তাই তো তার জন্য রয়েছে জান্নাত, আর আমাকে অর্ডার করা হয়েছিল আমি সেজদা করিনি, অমান্য করেছি, ফা আবাইতু ফালিন্নার, তাই তো আমার জন্য জাহান্নাম। শুধু তার জন্য নয়, শয়তান রূপী যত নাস্তিক ফাস্তিক আর যারা আছে এদের সবার জন্য জাহান্নাম, তারা এক কাতারে জাহান্নামে যাবে। এবার আসুন খুব কঠিন কথা বলবো, অনেকে রাগও করতে পারেন, অনেকে মারার জন্য লাঠিও নিতে পারেন, যা খুশি তাই নেন, অসুবিধা নাই, এই কথাটা আপনাদেরই, বলবেন অন্য মাঝহাবের লোকের না, আমাদের মধ্যে এই ত্রুটিগুলো আছে, এগুলা অবশ্যই জানা দরকার। অনেকে শিথিলতা প্রদর্শন করেন, কিন্তু এই ব্যাপার আমি শিথিলতা প্রদর্শন করতে রাজি নই, আমার যদি ভুলটা থাকতো তাহলে আমি মনে মনে বলতাম থাক এই হাদিসটা বর্ণনা করলাম না। শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড সালাত অধ্যায় এর 977, 978, 979, 980, 981, 982, এতগুলো হাদিসে একই ভাষ্য বলা হয়েছে। আন আবি হুরাইরাতা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, উমরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসজুদ আলা সাবাতিন, আল্লাহর নবীকে সাতটি অঙ্গের উপর সেজদা করতে আদেশ করা হয়েছে। কয়টা অঙ্গ? সাতটি অঙ্গের উপর সেজদা করতে আদেশ করা হয়েছে। ও নুহিয়া নিষেধ করা হয়েছে, ও নুহিয়া নিষেধ করা হয়েছে আইয়ু কাফফা আলা শারহু ওয়াসিয়াবহু, আল্লাহর নবীর চুলকে বাঁধতে নিষেধ করা হয়েছে এবং কাপড় গুটিয়ে রাখতে নিষেধ করা হয়েছে। আমাদের মা বোনেরা অন্য সময় চুল বাঁধুক আর না বাঁধুক, সলাতের সময় বাঁধে, ঠিক কিনা? জি, মায়ে বোনেরা যদি আপনারা থেকে থাকেন তাহলে ভালো করে শুনে নিন, সলাতের সময় চুল ছেড়ে দিতে হবে, কিন্তু চুল ঢাকার জন্য বড় অন্যা লাগবে, চুল যেন দেখা না যায়, চুলকে ছেড়ে যেতে হবে, কারণ এই চুল সেজদা করে কি, আপনার কাপড় সেজদা করে। এখন বললেন যে ভালোই তো কথা বললেন, খারাপ আবার কি বলবেন? শোনেন, খারাপ হচ্ছে এটা, মসজিদের মধ্যে যখন মুসল্লিরা সলাতে দাঁড়ায় যায়, তখন ইমাম সাহেব বলে, আমি অবশ্য কখনো বলি নাই, আমি অবশ্য কখনো বলি নাই। বেশিরভাগ ইমাম সাহেবেরাই বলে থাকে কাতার সোজা করে নেন, আর পায়ে পা কাঁধে কাঁধ মিলায় নেন, আর যদি আপনাদের কাপড় ভাঁজ না করা থাকলে ভাঁজ করে নেন। কি বুঝলেন? বলে যে টাকনো নিচে কাপড় থাকলে এটা ভাঁজ করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিষেধ করছেন, নবী তুমি তোমার চুল গুটাবে না, তোমার কাপড় ভাঁজ করবে না, তোমার কাপড়কে গুটাবে না। ইমাম সাহেব বলছে জি না, আপনার টাকনো নিচে কাপড় রয়েছে, এবার কাপড়টা গুটায় নেন। কাপড় গুটানো হয়ে গেল, সলাত হয়ে গেল, এই লোকটা মসজিদ থেকে বের হয়ে যাবার ওটা ছেড়ে দিল। বলেন ওই লোকটা কি, আপনারাই বলেন লোকটা কি, বলেন না, ভয় পাচ্ছেন কেন? লোকটা কি, লোকটা কি? মুনাফেক, আমার মুখ দিয়েই শোনার লাগলো, লোকটা মুনাফেক। মসজিদে এসে এক আচরণ করছে, মসজিদের বাইরে যে আর এক আচরণ করছে, লোকটা মুনাফেক। মসজিদের বাইরেও আপনার টাকনুর উপরে কাপড় থাকতে হবে, মসজিদের ভিতরেও টাকনুর উপরে কাপড় থাকতে হবে। আমার আব্বা বলতেছেন যে টাকনুর নিচে যদি কাপড় থাকা জায়েজ থাকে তাহলে মসজিদের মধ্যেই আছে, মসজিদের বাইরে নাই। আমি বললাম আব্বা এটা আপনার নিজস্ব কথা হয়ে গেল না? বলে জি না, নিজস্ব কথা না, বাইরে গেলে কাপড়ে ময়লা লাগে, মসজিদে আসলে কাপড়ে ময়লা লাগে না। তো মুসল্লি তুমি মসজিদেই ছেড়ে দাও, আর বাইরে গোটায় রাখো, তোমার এটা পায়জামা লুঙ্গি ভালো থাকবে, অথচ তুমি এখানে এসে কাজ করলে। টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে এরা এত বড় পাপী, তো এরা হাসতে হাসতে জাহান্নামে যাবে, বিরাট বেহায়া লোক। আল্লাহকে যখন বলবেন যে আল্লাহ কি কারণে তুমি জাহান্নামে দিলা, তখন এই লোকটাকে আল্লাহ বলবেন যে তোমার কাপড় টাকনুর নিচে ছিল, তুমি জানো না এটা জাহান্নামে যাবে, এই সামান্য একটা কাজ করার কারণে জাহান নামে যাইতেছি, এই কথা বলে হাসতে হাসতে জাহান নামে যাবে। ইন্না লিল্লাহ, কে সুবহান আল্লাহ বলল, ইন্না লিল্লাহ। শুনুন, হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিম, ইমান অধ্যায় এবং তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডের 729 পৃষ্ঠা, এবং সহিহ বুখারী আজিজুল হক 1-10 খণ্ড, রোগ এবং রোগী অধ্যায় 3068, 3069, 3070, 3071, 3072। এই হাদিসটাতে একই ভাষ্য উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটার সঙ্গে কথা বলবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ওয়ালা ইউসাক্কিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটাকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। এক নম্বরে হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধানকারী। কে বললেন? এক নম্বরে টাকনুর নিচে কাপড় পরিধানকারী, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবেন, কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র করবেন না, কিয়ামতের দিকে তিনি আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, কিয়ামতের দিন সবচাইতে বেশি ভয়ানক আযাব এই লোকটার হবে, যেই লোকটা টাকনুর নিচে সর্বদা কাপড় পরে পরিধান করে। প্যান্টটা বানিয়েই সেই টাকনুর নিচে যায়, প্যান্টটা ওইভাবেই বানাইছে, যে আমিও তো প্যান্ট পরি, বলেন আমি তো কেটে নিয়েছি, আমি বানিয়েছি প্যান্টটা এমন করে। তারপরে শয়তান, কিছু খলিফারা আছে না, ওদেরকে কি বলে দর্জি, এই শয়তানগুলো আমার দুইটা প্যান্ট নষ্ট করছে, বলে এরকম কেউ প্যান্ট পরে, সামনেও যেরকম পিছনেও যেরকম সব দিক সমান, এ কি প্যান্ট পরে নজর আপনি? আমি বলে আমি এমনই পরি, এটা আমি মনে করছি আপনার ছেলের প্যান্ট, তো ছেলের প্যান্ট এত ঢোলা কেন? আবার আপনার ছেলের প্যান্ট হলে তো এত ঢোলা হওয়ার কথা না, এতটুকু প্যান্ট আপনি পরেন, এরপর আবার এতটুকু প্যান্ট আমার দেখে সন্দেহ হয়েছে, তো এই জন্য বলছি এই লোকটার প্যান্ট এত ছোট হইতে পারে না, একটু বাড়ায় দিয়েছি। আমি বললাম তোর বাম গালে দুইটা থাপ্পড় মারা দরকার, আমি বারবার বলে গিয়েছি যে এটা আমার প্যান্ট, এদের স্যাম্পলও দিয়ে গেছি প্যান্টের, সবসময় আমি আমার প্যান্টের স্যাম্পল দিই, যে যেই এটা কিন্তু আমার প্যান্ট এইরকমই হবে, এর চাইতে বাড়াবাড়ি করলে কিন্তু আমি প্যান্ট নেব না। বলেন কি করবেন? আপনার ইচ্ছা আছে কিন্তু দর্জি এই কাম করে দিছে, দর্জিরই দোষ, আপনার কোনো দোষ নাই, সব দোষ দর্জি, তাই না? আপনার কোনো দোষ নাই। শোনেন, কিয়ামতের দিন এই ছোট্ট একটা কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গে কথা বলবেন না, আপনাকে পবিত্র করবেন না, আপনার দিকে রহমতের দৃষ্টি তাকাবেন না, বলেন এইগুলা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন করবেন। তাহলে এখন থেকে বলেন তো তাকের নিচে কে কে কাপড় পরিধান করবেন, হাত তোলেন। শোনেন, এখন বলতেছেন এই কথা, পরে মসজিদ থেকে বের হয়ে যায় বলবে দূর হাতে মিন পারভেজ কি বললো না বললো, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করা লাগে না। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে একটা কথা বলি, এখন কোয়ার্টার প্যান্ট বেরোইছে না, এই যে টাক, এই যে এই গিট পর্যন্ত, এই পর্যন্ত প্যান্ট পরেন, কোনো সমস্যা নেই, আরো বেশি সুন্নত। আমি বললি যে তোমরা সুন্নতের ব্যাপারে এক নম্বরে আছো, থ্রি কোয়ার্টার প্যান্ট পরেন, এটাও তো একটা মডেল। যারা বলে তাদেরকে দেখলেই আমি সে পিরিখোর হোক আর গাঁজাখোর হোক আর নামাজ সালাত পড়ুক আর না পড়ুক, দেখা হলে আমি বলি যে ভাই খুব ভালো কাম করছেন, এটা কিন্তু ভালো। উনি উৎসাহিত হয়ে আরো দু একজনকে বলে, এভাবে অনেকেই পড়া শুরু করছে আলহামদুলিল্লাহ। যদি আপনার একান্তই সমস্যা হয়, ছোট পাঞ্জাবি আর ওই ছোট প্যান্ট গুলা পরেন না কেন, কোনো সমস্যা নাই। শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটার সঙ্গে কথা বলবেন না, তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না, সালাসাতু, তিন শ্রেণীর লোকের সাথে। এক নাম্বারই হচ্ছে যে গিটের নিচে কাপড় পরিধান করে, দুই নাম্বার হচ্ছে দান করে খুঁটা দেয়, বলে আমি যদি দান না করতাম ও যে ওরা সাহেব ভাই মসজিদ করতেছে, আমি না দিলে কি মসজিদ হইতো নাকি, ওরা নাই জায়গায় দিয়েছে, আমরাই তো সব দিলাম। এরকম গল্প কেউ করবেন না দেশে যায়, অনেকে পাশাপাশি করতে পারেন যে আমরা যদি এই মসজিদে সহযোগিতা না করতাম মসজিদই হইতো না। এইরকম যারা করবে কিয়ামতের দিন আল্লাহ এত রাগ করবেন যে তার সঙ্গে কথা বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এমনকি তাকে পবিত্রও করবেন না। তিন নাম্বার হচ্ছে বিল হিলাফিল কাজেব, মিথ্যা কথা বলে বিক্রি করে, পণ্য বিক্রি করে। আল্লাহর কসম, 60 টাকা দিয়ে আনছি, 60 টাকায় বেচলাম। শোনেন, এই ভোগীযোগী কারবার আমি জানি তো, আমি এক দোকানের ম্যানেজার ছিলাম, তো যখন মাল আনতাম, মাল আনার সময় লিখে দিতে বলতাম যে 10 টাকা 5 টাকা করে প্রত্যেকটি মালে একটু লিখে দেন বেশি করে, পরে দেখাইয়া, পরে যাতে দেখানো যায় যে এই দেখেন ভাই আমি যা দিয়ে কিনছি এখানে লেখা আছে, আপনি বিশ্বাস করবেন না। বলে হাতে মিন পারভেজ বড় সিরিয়াস লোক, আমাদের বিরাট অসুবিধা করে দিলে, এখন যদি সত্য হয় তাও তো বিশ্বাস করবে না মানুষ, তাই না ভাই? এত কিছু বলার দরকার নাই, বলবেন আমি এই পণ্যটা এত টাকা দিয়ে এনেছি, এত টাকা বিক্রি করবো, পছন্দ হইলে নেন না হলে না নেন। যদি তা না বলে বলেন যে আল্লাহর কসম করে বলছি 60 টাকা দিয়ে এনেছি, 60 টাকায় আপনার কাছে বিক্রি করছি, জি আপনার এই কেনা পেঁচাতে কোনো বরকত তো থাকবে না, থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গে কথা বলবেন না, আপনাকে পবিত্রও করবেন না, আপনার জন্য ভয়ানক শাস্তি প্রস্তুত করা রয়েছে। তাহলে বোঝা গেল তাকনুন নিচে কাপড় পরিধানকারী যারা তাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। এই সাথে আরেকটি কথা বলে নেই, পুরুষের জন্য স্বর্ণ এবং রেশম হারাম করা হয়েছে, পুরুষের জন্য স্বর্ণ এবং রেশম হারাম করা হয়েছে। আমি আমার এক আত্মীয়কে বললাম আপনার গলায় ওটা কি, বলে তুমি হুজুর মানুষ খালি প্যাঁচ লাগাইতে আসছো। শোনো গল্প কই একটা, শোনো কি, এক হুজুরে গরুর গোস্ত খায় না, পরে দেখে যে আর কোনো তরকারি নাই, তো বলতেছে তরকারি যখন না একটু ঝোল দাও, তো ঝোল দিতে যায় দুইটা গোস্ত পড়ে গেছে, তখন বলতেছে যে তরকারির সাথে জবি যায় হবি যায় যায় ও নেই প্রবলেম। তোমরা হইলাম সেরকম হুজুর, আমি বললাম সাবধান করে কথা বলেন, আমরা সেরকম হুজুর নই। এই যে দাড়ি লম্বা আছে, বাবরিও আছে, এই যে টাকনোর উপরে কাপড় পরা, শোনেন ওই রকম হুজুর আমরা নই। আপনি যত বড় লোকই হন না কেন, আপনার ওটা দেখেছে আমি প্রতিবাদ করবই, অতএব ওটা খুলে ফেলেন, নইলে কিন্তু ওই দিনকে আমার সাথে কথা বলতে যাবেন সেদিনকে কিন্তু কোনো লাভ হবে না, আগেই বলে নিচ্ছি। সুতরাং মেয়েদের জন্য এটা জায়েজ, স্বর্ণ এবং রেশম। অনেকে শ্বশুর বাড়ি থেকে আংটি দিয়েছে, এক হুজুর ফতোয়া দিয়েছে একটু আংটি বললে কিছু হয় না, ও বেটা তুই কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও একটুটুকু সোনা স্বর্ণ ব্যবহার করা যায়, এ দলিল কোনো দিন খুঁজে পাবে না, অথচ বলে দিল একটু ব্যবহার করলে অসুবিধা নাই। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ মিনকা। আমরা ওই হাদিসটাতে আবার ফিরে আসি, আল্লাহর রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি অঙ্গের উপর সেজদা করতে বলেছেন এবং চুল এবং কাপড় গোটাতে নিষেধ করেছেন। মহিলাদের চুল বাঁধা থাকলে চুল ছেড়ে দিয়ে সালাত আদায় করতে হবে, কারণ চুল সেজদা করে। আরো বলছি যে যদি কাপড় গোটানো থাকে, হাতা গোটানো থাকে আর পায়জামা গোটানো থাকে, যেটাই গোটানো থাকে আপনাকে ছেড়ে দিতে হবে। আমি মনে করি এটাই সঠিক, যে যাই বলুক আমি কারো কথা শুনতে রাজি নই যতক্ষণ পর্যন্ত আমার কাছে দলিল প্রমাণ আমার সামনে না আনা হবে। এবার আসুন, আল্লাহ রাসূল এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনু ইয়াহইয়া, ইয়াহইয়া হাদিসটি বর্ণনা করার পরে আবু রবি বলছেন আলা সাবাতুন আযুমিন, আল্লাহর নবীকে সাতটি অঙ্গের উপর সেজদা করতে বলা হয়েছে, ও নুহিয়া নিষেধ করা হয়েছে, আইয়া কুফা শারহু আসিয়াবাহু কাপুর এবং চুল গোটাতে নিষেধ করা হয়েছে, সাতটি অঙ্গের উপর সেজদা করতে আদেশ করা হয়েছে, সেই সাতটি অঙ্গ কি কি? আল্লাহ রসুল বলছেন আল কাফাইনে, দুই হাতের হস্ত তালু, দুই হাতের হস্ত তালু, আল কাফাইনে দুই হাতের হস্ত তালু, তারপরে আর রুক বাতাইনে দুই হাঁটু, কয়টা আসলো? চারটা আসলো। তারপর অল কদামাইনে দুই পা, কয়টা আসলো? ছয়টা আসলো। এরপর অল জাবহাতু কপাল, কয়টা আসলো? সাতটা আসলো। অল আনফু, কয়টা আসলো? সাতটাই আসলো, কারণ রসুল আনফু আর জাবহাতু একই সাথে বর্ণনা করেছেন, দুইটাই এক। 981 নম্বর হাদিসে এটা বর্ণনা করা হয়েছে, বিশেষভাবে যে সাতটি বাড়তি হাদিস আপনাদের সামনে উদ্ধৃতি দিলাম, 81 হাদিসে বলা হয়েছে যে কপাল এবং নাক একই সঙ্গে, কপাল এবং নাক একই সঙ্গে, এই সাতটি অঙ্গের উপর আপনাকে সেজদা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে অর্ডার করেছেন। এবার আসুন হাদিসটির উল্লেখ রয়েছে আবু দাউদ 862 নম্বর হাদিস, নাসাই 1112 নম্বর হাদিস, ইবনু মাজা 1323 নম্বর হাদিস, মিশকাতের 902 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনু শিবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন কল, তিনি বলছেন নহিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী নিষেধ করেছেন আনসালা সাতিন, তিনটি কাজ করতে আল্লাহ নবী নিষেধ করেছেন, কয়টি কাজ? তিনটি কাজ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ভালো করে শুনুন, তিনটি কাজ করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। এক নাম্বার, এক নাম্বার হচ্ছে মসজিদের ভিতরে এসে প্রথম হচ্ছে নাকরাতুল গুরব, কাকের মতো ঠোকর মেরে সেজদা দিতে, অনেকে আছে না পরে কি মরে এমন অবস্থা, পরে কি মরে অবস্থা, তবে এই পরে কি মরে অবস্থাও সেজদা দেওয়া যায় এক জায়গায়, সেটা হলো টেন ছেড়ে দিচ্ছে, আপনি পরে কি মরে করে সালাত আদায় করে চলে যেতে পারবেন, অসুবিধা নাই, ওইটা আপনাকে লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা, সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ দেননি। হাদিসটির উল্লেখ আছে, আয়াতটির উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরা 285 নম্বর আয়াত। কিন্তু পরে কি মরে সেজদা দিলে এই সেজদা আল্লাহ কবুল করবেন না, আপনার সময় আছে সুষ্ঠ সুন্দর ভাবে সালাত আদায় করতে হবে, নইলে ওই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন না। এক নম্বর হচ্ছে নকরাতিল গুরাব, কাকের মতো সেজদা করা যাবে না। এরপর দুই নম্বর হচ্ছে, এরপর দুই নম্বর হচ্ছে আনফের সাথে সাবুয়ে, চতুষ্পদ যন্ত্রের মতো, চতুষ্পদ জন্তুর মতো অর্থাৎ পশু প্রাণীর মতো হাত পা সবকিছু একসাথে মিশায়ে সেজদা করতে, এই যে কুনুই আছে না, এই কুনুই সবকিছু মেশায়ে সেজদা করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। অথচ আমাদের মাঝাবি মা বোনেরা এটাকে এই অরিজিনাল সেজদা মনে করে, এরকম সেজদা করে বলে এটা বেশি পর্দা হয়, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এই করতে এই করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, চারটি জাল হাদিস আছে এরকম সেজদা করার জন্য, রাসূলের সহি হাদিসকে খণ্ডন করার জন্য, রাসূলের হাদিসকে মিথ্যা প্রমাণিত করার জন্য ইহুদি খ্রিস্টানেরা চারটি জাল হাদিস প্রকাশ করেছে, চারটি জাল হাদিস বর্ণনা করে মহিলাদেরকে এমন করে সালাত বাতিল করে দিচ্ছে, মহিলা হোক আর পুরুষ হোক একই রকম সেজদা করতে হবে। রাসূলের সেজদাটা কেমন ছিল? মুসলিমের 986 নম্বর হাদিস দ্বিতীয় খণ্ড সালাত আদায় ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেন ইফতাইহে, তার দুই দুই হাতের যে ভিতরের অংশটুকু সাদা অংশটুকু দেখা যেত, তিনি সিজদা বড় লম্বা হতেন, আর এই লম্বা সিজদার মধ্যে দিয়ে একটা বকরির বাচ্চা চলে যেত, এমন সিজদা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিমের একই অধ্যায় একই খণ্ডে 983 নম্বর হাদিস, রাসূল বলছেন যে জিরা আইহে, তোমাদের দুই হাতকে কুকুরের মতো, ইনবিসাতুল কল, তুমি ইনবিসাতুল কাল, কুকুরের মতো তোমাদের হাতকে বিছায় সিজদা করো না, কোনই হাত একসঙ্গে বিছায় সেজদা করো না, নিষেধ করা হয়েছে। অতএব মহিলা হোক আর যেই হোক, সেজদা পরিপূর্ণ করতে হবে এবং সেজদাটা সুষ্ঠুভাবে এভাবে আদায় করতে হবে, নইলে আপনার সালাত বাতিল বলে গণ্য হয়ে যাবে। এরপর রাসূল বলছেন তিন নাম্বার, এই তিন নাম্বারটা আমরা অনেকেই করে থাকি। তিন নাম্বারটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার সাউন্ড মনে আসতেছে না, তিন নাম্বারটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আইয়াতিন আল বাইর, উটের মতো মসজিদের মধ্যে জায়গা দখল করে বসে থাকা। বলে এটা সভাপতির জায়গা, এখানে অন্য কেউ বসতে পারবে না, তাই না? অনেক সময় শিশু বাচ্চারা যদি সামনে এসে বসে যায়, ওদেরকে দূর দূর করে পিছনে খেদায় দেয়, সরায় দেয়। হ্যাঁ, বলে এ মসজিদ থেকে শিশু বাচ্চাদেরকে দূরে সরিয়ে রাখো, রাসূলের একটি জাল হাদিস বানায় এই কথা বলে। অথচ আল্লাহ রাসূল বলতেছেন, কোন ব্যক্তি যদি কাতার একটি জায়গাতে বসে যায়, ওই জায়গা থেকে যে তুলে দিল সে হারাম খুরি কাজ করলো, ওই জায়গা থেকে তুলে দেওয়া তার জন্য হারাম। ওই ছেলেটা একটা ব্যক্তি, রাসূল ব্যক্তি বলে বর্ণনা করেছেন, ওনাকে ওকে ব্যক্তি না বলে ছেলে সন্তান বলে পিছনে সরাই দিবেন, এটা আপনার জন্য বৈধ নয়। অনেকে সামনের জায়গা, জি প্রয়োজন হলে আপনাকে সরে যেতে হবে, ইমাম মুক্তাদির জন্য, ইমাম এবং আপনার মুয়াজ্জিনের জন্য জায়গা নির্দিষ্ট করা আছে, এই জায়গাতে আপনি বসে গেলে আপনাকে সরাই দিয়ে মুয়াজ্জিনকে দাঁড় করানো যাবে। এর ডান এবং বাম পাশে কোনো ভালো যারা তেলাওয়াত করতে পারে অথবা কোরআনের হাফেজ আছে তাদেরকে রাখা যেতে পারে। এই কয়টা স্থান ছাড়া সমস্ত স্থান, ডানে বামে যত জায়গা আছে এই সমস্ত জায়গা দখল করা অবৈধ, নাজায়েজ, হারাম। রাসূল বলেছেন যে শোনো, ওটা হলো উটের মতো নিজের জায়গা দখল করে নাই, এই কাজ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এমনি জুম্মার দিনে কমই হয়, কিন্তু ঈদের সালাতে সারা বছর সালাতেরও খবর নাই, সিয়ামেরও খবর নাই, সামনের কাতারে রঙিন রঙিন সব জায়নামাজ এনে বসে পড়ে। আর এই বসা নিয়ে অনেক জায়গায় মারামারি হয়েছে, শোনেন না আপনারা, এই বসা নিয়ে, এই জায়গাতে বসা নিয়ে, দাঁড়ানো নিয়ে মারামারি হয়েছে। অথচ আল্লাহ রাসূল বলেছেন যে তুমি এই কাজটা সবচেয়ে নিকৃষ্ট কাজ করো, রাসূল নিষেধ করেছেন যে খবরদার উটের মতো এক জায়গায় দখল করে তুমি বসে থাকবে না, প্রয়োজন হলে জায়গা তোমাকে ছেড়ে দিতে হবে। এখানে যারা মসজিদের মধ্যে প্রবেশ করবেন, ফজিলত হচ্ছে ডাইন দিক থেকে বসবেন। রাসূল বলছেন যে ব্যক্তি ডাইন দিকে বসলো, দাঁড়ালো, বসলো, ডান দিকের মুসল্লিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার উপর রহমত নাজিল করেন, আর ফেরেশতারা রহমতের জন্য দোয়া করেন। ওই লোকটা ওই দিকে দাঁড়ালে, ডান দিকে দাঁড়ালে বা বসলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফেরেশতা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা আরহামহু, প্রতিপালক লোকটাকে আপনি ক্ষমা করে দেন, প্রতিপালক লোকটাকে আপনি রহমত দান করেন। যতক্ষণ সালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই সওয়াব হবে। তো বাম দিকের লোকের জন্য হবে না ডাইন দিকের লোকের জন্য হবে? এদিকে কিন্তু ডান, আমি দাঁড়াইছি তো এদিক করে, মনে করেন এদিকে ডান দেখাইছে, জি না, এদিকে যত সমস্যাই হোক আমি একটু পরে আসলেও যত কষ্ট করে হোক সামনে এসে তারপর ডান দিকে দাঁড়াই। অনেক চেষ্টা তদবির করে এসে ডান দিকে দাঁড়ানোর সবসময় আমি চেষ্টা করি, এই আমলটা করার চেষ্টা করবেন। ফিরি ফিরি আপনি আল্লাহ এবং তার আল্লাহ তা আপনার জন্য রহমত করবেন, আর ফেরেশতারা রহমতের দোয়া করবেন। ফিরি ফিরি কাজটা পেয়ে গেলেন না, তবে এটা নিয়ে মারামারি করেন না, লটারি করে করেন, অসুবিধা নাই। যে একদিন তুমি বসো একদিন আমি বসো, সবারই রহমতের দরকার আছে, আছে না নাই? আর যারা মসজিদের ভিতরে প্রথম আসবেন, আসার পরে আপনাদের জন্য উটের কুরবানির সওয়াব আছে, এরপরে যারা আসবে গরু কুরবানি, এরপর যারা আসবে মুরগি কুরবানি, খাসি, আপনার খাসি কুরবানি, এরপরে যারা আসবে মুরগি কুরবানি, এরপর ডিম কুরবানির সওয়াবও পাবেন। কিন্তু খতিব যখন মিম্বরে দাঁড়িয়ে যাবে, বসে যাবে, সওয়াব বন্ধ হয়ে যাবে, তখন এসে আপনারা আপনাদের জায়গাতে বসে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে আপনি আগে এসেছেন, অথচ সভাপতি, মসজিদের সেক্রেটারি মসজিদের লোকের জন্য জায়গা রেখে দিয়েছেন। আপনারা ভাই এমন না, অন্য অন্য মসজিদে আছে, অন্য অন্য যে মসজিদগুলোতে আমি ছিলাম সেই মসজিদগুলোতে আমি খুতবা দিয়েছি, দেখেছি যে ওরা সামনেই বসবে, একেবারে শেষে আসলেও সবাইকে ডিঙ্গিয়ে এসে সামনে বসে, এরা আল্লাহ তাআলার লানতপ্রাপ্ত লোক। এবার আসুন, সলাতে দাঁড়িয়ে গেলে সূত্রার প্রয়োজন আছে না নাই? সূত্রার প্রয়োজন আছে। সুতরাং আপনাকে সূত্রা সামনে গাড়ি গেড়ে দাঁড়াতে হবে, যদি দেয়াল না থাকে অবশ্যই সূত্রা দিতে হবে। ইমামের সূত্রাই মুক্তাদির জন্য যথেষ্ট। অনেক বোকা আছে, পাগল আছে, হাদারাম আছে, এরা করে কি পুরা সুতা টানায় দেড় বছর সূত্রা বানায়, দিনা এরকম সূত্রা আল্লাহ নবী করেননি, একটি বর্ষা গেড়ে দিয়েছেন। ইমামের সূত্রা সবার সূত্রা হিসাবে গণ্য গণ্য হয়ে গেছে, সামনে দিয়ে যে যায় যাক অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রার পরিমাণ ছিল সেজদা থেকে নিয়ে এতটুকু জায়গা পর্যন্ত, মামুর রাশাদ। আল্লাহ রাসূল বলছেন যে সেটা ছিল একটি ছাগল যাওয়ার মতো, ভেড়া যাওয়ার মতো জায়গা, এতটুকু ফাঁকা ছিল আপনার সূত্রা। সূত্রা আপনার সেজদাকে সুচ্ছে, এমন সূত্রা দিলে সূত্রা হবে না, কমপক্ষে আপনার সেজদা থেকে একটা ছাগল যাওয়ার জায়গা থাকতে হবে সূত্রার পরিমাণ। এখন আপনি সূত্রা দিয়ে দাঁড়ায় গেছেন সলাত আদায় করার জন্য, আপনার সামনে দিয়ে যে যাবে তার সঙ্গে যুদ্ধ করার জন্য আল্লাহ এবং তার রাসূল পারমিশন দিয়েছেন, কারণ ফাইন্নাস শয়তান, ওই লোকটা শয়তান। আমি জিন এবং মানব শয়তান সম্পর্কে আলোচনা করেছিলাম, অনেকে বলে মানুষ আবার শয়তান হয় নাকি, এই যে দেখেন এই হাদিসটাই প্রমাণ, ওইলো মানুষ শয়তান। আরো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বহু আয়াতে রয়েছে মানব এবং দানব শয়তান উভয় মিলে ওহী করে একজন আরেকজনের কাছে। এখন আসুন, হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ বুখারী আধুনিক প্রকাশনী প্রথম খণ্ড সালাত অধ্যায় 480 নম্বর হাদিস। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাত আদায় করতেছিলেন জুম্মার দিন সামনে সূত্রা রেখে, কিন্তু একটি যুবক ছেলে তার সামনে দিয়ে যাওয়া ছাড়া কোনো জায়গা পায় না, ওই দিক দিয়েই যাবে। এখানে বলে রাখি, ভুল হয়ে যেতে পারে বা মনে নাও থাকতে পারে, সূত্রা যতটুকু দিয়েছে এই সূত্রার বাইরে দিয়ে আপনি গমন করতে পারবেন, অসুবিধা নাই। আর সূত্রার ভিতর দিয়ে যদি বেশি জায়গা থাকে, অনেক জায়গা যেমন মক্কা মুয়াজ্জমা ইত্যাদি জায়গাতে যদি বেশি জায়গা থাকে, মুসল্লির ক্ষতি না করে সামনে দিয়ে যাওয়া যায়, কিন্তু ওই মুসল্লির সামনে দিয়ে আপনাকে যেতে হবে, আর কোনো রাস্তা নাই। ওই সামনে দিয়ে যদি যান, সেটা বলা হচ্ছে যে একটি বালক হযরত আবু সাঈদ খুদরির সামনে দিয়েই যাবে। আবু সাঈদ খুদরি তাকে প্রথমে এইভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, সরিয়ে দেওয়ার পর আবার ওর সামনে দিয়ে যাবে, তখন আবু সাঈদ খুদরি একটা কিল মেরে দিয়েছে বুকের মধ্যে, একের নাও সলাত অবস্থায় কিল মেরে দেওয়ার পরে বালকটি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওইখান থেকে উঠে মারওয়ানের কাছে, তখন মারওয়ান ছিলেন আমির, মারওয়ানের কাছে বিচার দায়ের করছে। তখন আবু সাঈদ খুদরি বুঝলেন যে একটা কিছু হয়েছে, অতএব তিনিও তার পিছনে পিছনে চলে গেলেন। পিছনে পিছনে যাওয়ার পরে তখন মারওয়ান বলতেছে, তোমার আর ভাতিষ্পুত্রের মধ্যে হয়েছে এটা কি বলো তো? তো তখন তিনি বলতেছেন যে আমি সূত্রা দিয়ে সলাত আদায় করতেছিলাম, কিন্তু আমার সামনে দিয়েই যাবে। আল্লাহ রসুল বলেছেন, তুমি তোমার সূত্রা দিয়ে সলাত আদায় করার পরও তোমার সামনে দিয়ে যারা তা যাবে তাদেরকে তুমি থামাও, লড়াই করো তার সঙ্গে, ফাইন না শয়তান, কারণ হচ্ছে শয়তান, ওকে থামাতেই হবে। অতএব দলিল পাওয়ার পর মারওয়ান আর কিছু করতে পারবে না, দলিল তো পেয়া পাওয়া গেছে, তাই না? তবে মুসল্লিদেরকে এটা গাতার তো করাই উচিত। আন্তাজ একজনকে খিল মারবেন, বলবে না হুজুর হাদিস বলেছে, শায়খ সাহেব হাদিস বলেছে, অসুবিধা কি, সমস্যা নাই। এবার আসুন, সামনে দিয়ে যাতায়াত করা যাবে না, আলোচনা এখানেই রেখে দিই। ইনশাআল্লাহ আগামীতে তাদিলি আরকান বা ধীর স্থির ভাবে সলাত আদায় করা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ইয়াকুম আয়াতি যিকরিল হাকীম। সূত্র বলছি তো, সূত্র বাইরে পাশে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সূত্রার বাইরে সামনে দিয়ে যেতে পারবেন, অসুবিধা নাই, সামনে দিয়ে না বাইরে দিয়ে, সূত্রার বাইরে দিয়ে যেতে পারেন সূত্রাকে রেখে, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ অনেকে সবাই বুঝেন, আকল মন কেলি ইশারা বিকাফি হয়। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা ফাকালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা